কবিতার নাম বাদশা মহা নামে, বাদশা মহা নামে
নামাজের মধ্যে তারা ওই ভিতরে গাজী উষান বুঝবন জেনে আসছিল, তো সেটা ভাবলাম যে বলি। দেখো সে অনেক সময় এই যেটা ফরজ জিনিস তার যদি নফলের দিকে অনেক সময় অ্যাট্রাকশন হয় না, আকর্ষণ এবং আগ্রহ বেশি জাগে না, তো এটা নিয়ে কিছু লোকজন আহলেন হযরত পেরেশান, এটা আবার সুন্নত থাকলো না, বেদাত হয়ে গেল। হ্যাঁ, যে সবে বরাতে বেচারারা এত বেশি এবাদতের দিকে আকৃষ্ট কেন হচ্ছে, সবে কদরে কেন আকৃষ্ট বেশি হচ্ছে, অন্য ফরজও তো ওদের খুঁজে পাওয়া যায় না, এটা নিয়ে আবার পেরেশান হয়ে লোকগুলোর নিষেধ করার চিন্তা ভাবনা করে। এটা কতটুকু সঠিক কি কথা বুঝেন না? এই সম্পর্কিত এক মজমুন আজকে বলবে, এসা আসছে যে আল্লাহ পাকের করণে আছে। সেটা হলো যে মানুষের জন্য ঘরে বাড়িতে জরুরি যেটা কি পোলাও কুরমা, পোলাও কুরমা কি রোজ খায়? এমনি ভাই রোজ ভাত তরকারি মাছ মানুষের বাঁচার জন্য যা, এগুলি তো মূল জরুরি জিনিস, কিন্তু এটা তো রোজ খায়। যদি ঘরে পোলাও পাকানো হয়, হ্যাঁ না, কুরমা পাকানো হয়, এটার প্রতি অ্যাট্রাকশন বেশি হয় কিনা? সবাই দিন একদম দলবেন্দ উপস্থিত থাকে, আরো জামাই টামাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুরুত্বপূর্ণ লোকদেরকে ডাকে যে ভাই আসো আজকে কিন্তু আমাদের ঘরে পোলাও পাকাইছে। তো ফরজ দিন পাকাইছিল, অর্থাৎ যেটা খেয়ে মানুষ বাঁচা জীবন রক্ষা করে সেটার দিন ডাকছিল কাউকে, কিন্তু পোলাওর দিনে ক্যাশে টাকা লাগে। হ্যাঁ, পোলাও যেদিন পাকায় কুরমা যেদিন পাকায় সেদিন ডাকে কিনা? হ্যাঁ। আচ্ছা, আরেক মিশাল আরো আজীব শুনে, সেটা হলো যে ছেলে মেয়েরা সবাই রক্তের, বাবা মার রক্তের সন্তান, কিন্তু ছেলে মেয়ে বারো মাস ঘরে থাকে খায় মশালা ঠিক আছে, কিন্তু জামাই মেয়ে আসলে ভাইসে ভাইসে রুই মাছের মাথা এবং মুরগির রাগ ভাইসে ভাইসে জামাই রেখে দেয়, এটা হয় কিনা? তো এখানে সে মা বাপের সাথে বেশি সম্পর্ক সে ছেলে মেয়েদের না জামাই, মৌলিক সম্পর্ক তো সন্তানদের, তারা রক্তের সন্তান। অনেক মানুষের জামাই আছে তো ফের অনেক সময় এরকম হয় যে তাদের মধ্যে সম্পর্ক থাকে না, হ্যাঁ না, ফের তো ওই বেচারা আলোক হয়েই যায়, কিন্তু সন্তান তো সন্তানই থাকে। তাহলে এখানে মূলত সবচেয়ে ঘনিষ্ঠ কে? সন্তান। কিন্তু রান্না বান্নার ইহতেমাম গুরুত্ব বেশি কার জন্য? জামার জন্য। এটা নিয়ে তো কেউ আজ পর্যন্ত কখনো আপত্তি করেনি যে ভাই জামার জন্য এত অ্যাট্রাকশন এটা সহি না, এ সন্তানদের উপরে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, এটা ফরজ হচ্ছে নফরের গুরুত্ব বেশি মনে হইতেছে, এরকম কি কেউ আপত্তি তুলছিল বলেন? আচ্ছা, আর একটা শোনো, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ না ওয়াজিব? আর ঈদের নামাজ ফরজ না ওয়াজিব? কিন্তু মানুষের ভীষণ বড় প্রস্তুতি, কাপড় চোপড় কেনা, জনাব সে ফুল ধুমধাম, ফের শানদার কাপড় চোপড় পরা, আর বিশাল ইন্তজাম করে ঈদের নামাজ, তো কোনো ফরজ নামাজে আজ পর্যন্ত পড়ছে এরকম মানুষে? তো এইটারে কেন বাধা দিল না তোমরা যে ভাই আপনার কোনো ফরজ তো আপনার এটা করেনি, অত ঈদের নামাজে এই সকল পোশাক আদি প্রস্তুতি নেওয়া ঠিক হবে না বলছে কোনো আলেম মানুষ? তাহলে কিছু নফল আমলের মেজাজ এবং চরিত্র এবং রঙই এমন যে আপনাকেই মরদিকে ধাবিত হয়, আপনাকেই মন খুব প্রকট ওদিকে আকৃষ্ট হয়ে যায়। আর এটার কারণও এই যে আল্লাহ পাকের খাস রহমত আসমান থেকে ওখানে নাজিল হতেছে, আল্লাহ পাকই খাস ইন্তজাম করতেছেন সেই সময়, লেহাজা মৌসুম একটা আল্লাহ পাকের খাস রহমত দেওয়ার, এজন্য ওই সময় মানুষের আমলের ছোট পয়দা হয়ে গেলে এটাকে বাধা দেওয়ার কোনো দরকার নেই, আল্লাহকে ডাকার যখন যার জজবা উঠে ডাকতে দাও, খালি গুনার মৌকাতে না হলে হয়েছে, নিষিদ্ধ সুরতে না হলে হয়েছে। হ্যাঁ, আজকে তারাবির নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ এই মজমুন দিলে ওয়ারে দিয়েছে, কালকে ওয়ারে দিয়েছে আল্লাহ পাক। আর এই সবে বরাত সবে কদরের মাসলার ব্যাপারে যে যা বহু দেশে যেমন বাংলাদেশে ব্যাপকভাবে মানুষের একটা আকর্ষণ এবং আগ্রহ মানুষ জমা হয় এবং আমল করে, তাই না? আবার কোনো কোনো দেশে এমনটা নাই, কোনো দেশে আছে কোনো দেশে নাই। আর ওলামাদের মধ্যে এই ব্যাপারে তাহকিকের মধ্যে ভিন্ন ভিন্ন মত। যেমন দারুল করাচি থেকে তারা ফতোয়া দিয়েছেন যে সবে করার সবে কত, যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত আছে তাহলে এটাকে বেদাত করা ঠিক হবে না। আবার করাচি থেকে কোনো এক মরহুম মুফতি সাহেব, যিনি আমাদেরই ওলামায়ে দেওবন্দের মধ্যে একজন ছিলেন, যার ফতোয়ার কিতাবও আছে, তিনি আবার সবে করার সবে কদর এইভাবে উদযাপনের খেলাফ কথাবার্তা বলছেন। বহরহাল কিন্তু দুই মত হলো, এক মত হলো যে না এটা ঠিক আছে সুন্নত মোতাবেক। তো ধরুন এইখানে যেগুলো শরীয়তের খেলাফ জিনিস সেগুলো না করো, যেগুলো সিন্নি সালাত না করো, হট্টগোল না করো, আতশবাজি না করো, ওই তারিখে খানা দানা এই যে ভাই চলো ধুম, আজকেই জামাইদের দাওয়াত করো, পিছালাটা বানায় পাঠাও খাওয়াও, এগুলো নিজেদের বানানো বিষয় টিষয় এগুলি না করাচ্ছে। সেটা মৌসুম হলো এবাদতের, বন্দুকির আল্লাহকে ডাকাডাকি, আল্লাহকে ডাকাডাকির মৌসুমে আল্লাহর কাম করো, পিছালাটা অন্য কোনো দিন নিজেরা বানায় খাও। অনেকে আবার চালাকি করে আগের থেকে বানায় রেখে দেয় ফ্রিজ ট্রিজে কোনো জায়গায়, ওই তারিখে খুলে খালি খাওয়া, চালাকি আল্লাহর সঙ্গে চালাকি করো, আর জায়গা বানায় করো না। আল্লাহ এগুলো তোমার চালাকি বুঝে না যে কোন তারিখের জন্য কি করতেছ। হ্যাঁ, বনি ইসরায়েলকে ওই যে দাউদ আলাইহিস সালামের কাউমকে আল্লাহ পাক বলছিলেন যে তোমরা কোন তারিখে, শনিবারে না, শনিবারে তোমরা মাছ ধরো না। দাউদ আলাইহিস সালাম জাবুর পড়েন কিতাব, তো মাছের আয়সা দরিয়ার কিনারে ভিড় করে এবং শুনে, মাছ ধরবো না এরা আমার মহব্বতে আসে। ওরা পরে বলে আল্লাহ তো মানা করছে এটা করা যাবে না, এক কাজ করো দরিয়ার কিনারা কিনারা এরকম হয় না নালা খনন করে তো নিজেদের পুকুরের দিকে নিয়ে যাও, বড় বড় পুকুর বানাও, ওইটা নালা খুলে দাও, তো মাছেরা পানির স্রোতে আইসা যাবে পুকুর টুকুরের মধ্যে, পরে বান দিয়ে রেখে দেবো, হ্যাঁ না, ফের জনাব রবিবার এগুলি করো শিকার। তো শনিবার তো আর হলো না, কাজে আল্লাহ তালা রুকুমের খেলা হলো না, আল্লাহ পাক এত নারাজ হয়েছে যে আমার সঙ্গে চালাই করো না, আল্লাহ তালা এই মানুষগুলোকে বান্দর বানায় দিছে এবং বান্দর বানায় দেওয়ার পর তিন দিন পর্যন্ত তড়তে থাকছে, খালি ছটফট ছটফট করতে থাকছে, তিন দিন পরে সকলের মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাকের সঙ্গে চালাকি করতে নেই না, বা খোদা তাজিম হিলা কায়রাস কার হা বা খালকে দাবি জুলারাস, নিজেদের স্বার্থের ব্যাপারে সজাগ আর আল্লাহ পাকের হুকুমের ব্যাপারে চালাক। আল্লাহ তালা আমাদেরকে সহি পথে নূরওয়ালা বুঝ দান করে চলা, বুঝে আসছে ভাই এই মজুর কেসা মানা তো যে পোলাওয়ালা এবং সে যখন লিচু খাওয়া কোনো ফরজ বাদ দরকারি খাওয়া, এটা তো বারো মাস খায় মানুষ। লিচুর মৌসুম আসলে ফজলি আমের চুষা আমের মৌসুম আসলে ভাই লিচু আনো দূর একদম, আবার জামাই বাড়িতে বড় এটা সেটা, এই যে করে মানুষ এটা লিচুর প্রতি অ্যাট্রাকশন কেন, একটা আলাদা মৌসুম কাঁঠাল আম আসছে, এটা এর প্রতি ভিন্ন একটা আকর্ষণ থাকে। যদিও এটা এমন খাবার না যেটা খাওয়া ফরজ, অর্থাৎ জীবন ধারণের জন্য মৌলিকভাবে এটা জরুরি না, কিন্তু এটার প্রতি আকর্ষণ বেশি হয়ে যায়। এসাই সবে বরাত সবে কদর এ সকল আমলের প্রতি যদি বেশি একটা আকর্ষণ জাগে, ভাই এটা তো রোজ আসে না, বছরে এক দুই দিন আসে, তো পোলাও যেরকম রোজ খায় না হঠাৎ একদিন পাকায়, তো এই সবে বরাত সবে কদর রোজ আসে না, বছরে এক দুই দিন আসে, তো সেদিনও যদি অ্যাট্রাকশন না থাকে হবে কি, ওটা বিদায় হওয়ার পরে পরে আবার বুদ্ধি করে আপনার অ্যাট্রাকশন করবে একটা নতুন লাহল নতুন এই চিন্তার বুনিয়াদ সহি না। হ্যাঁ, যে আসল তো ছিল যে শরীয়তে পাকের বাইরে যাইতেছে কিনা, বাইরে যায়নি বেচারা ভিতরে থেকেই চেষ্টা দূর করতেছে, এটাকে মানা করার কোনো দরকার নেই। কোনো জিনিস দিকে শূন্য দুটাকে বুদ্ধি দিয়ে চিন্তা করে ঠেলে ঠেলে বেদাতির এরিয়াতে পাঠানোর কি দরকার, লাগাবো লাগবে মুফতি সৈয়দুল ইসলাম কেন ঠিক আছে মাশাল মাশাল। আর কে কে আছে এখানে মুফতি, মুফতি ফজলুল্লাহ কোথায় গেছে, যাই এটা তো ওই ওখানে গিয়ে দাখিল হয়, চলো ভাই মাসায় দেখো সে তারাবির সময় এটা আলহামদুলিল্লাহ ফের ভুলে গেছিলাম একটু আগে আর মনে নেই, এখন হঠাৎ ইয়াদ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি আলহামদুলিল্লাহ। কেসা একটা জটিলতার আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে, সারা পৃথিবীতে পৌঁছায় মজুর ইসলাম।
আল্লাহ পাকের মহব্বত এবং সিজদা সম্পর্কিত আমার প্রাণ পোষায় খুশেন কুতুবা আলম আরিফিন হজরতওয়ালা দামান বরকাত রহমের কবিতা কবিতার নাম বাদশাহ মহান আলম। প্রাণের চোখে দেখি যখন সাকির মুখের পানে ধন্য করেন সাকি আমায়, ধন্য করেন সাকি আমায় দামি সুরাদানে, দামি সুরাদানে। প্রাণের চোখে দেখি যখন সাকির মুখের পানে ধন্য করেন সাকি আমায়, ধন্য করেন সাকি আমায় দামি সুরাদানে, দামি সুরাদানে। ব্যবসা করি কারো প্রেমে সুরার দোকানদার, ব্যবসা করি কারো প্রেমে সুরার দোকানদার। উর্ধ হতে আসে সুরা, উর্ধ হতে আসে সুরা দারুন মজাদার, দারুন মজাদার।
যে বান্দা আল্লাহকে মহব্বত করে তো আরশে আজম থেকে তার অন্তরে নূর আছে, এবং শুনো এটা, আরশে আজম থেকেই আল্লাহ পাক বান্দার রুহে আদর মায়া প্যার করতে থাকেন এবং মহব্বত ঢালতে থাকেন এর সিনাতে, ঢালতে থাকেন কি মহব্বত করতে থাকেন আল্লাহ পাক। এবং এটার দলিল শুনুন, কুরআন শরীফ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াহুবুকুমুল্লাহ, তোমরা যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চলো আমি তোমাদেরকে মহব্বত করবো। আল্লাহ পাক ফওরান মহব্বত করে দেন, ফওরান নগদ মহব্বত দেন আল্লাহ তাআলা। দেখো কাজা কুরআন শরীফের দলিল শুনতে তো, ইয়াহুবুকুমুল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করবেন। তো আরশে আজম থেকে রাব্বুল আলামিনের মহব্বতের সুরা তখনই বন্দার রূহ পর্যন্ত পৌঁছে যায়, যে জবানে বন্দা আল্লাহকে মহব্বত করে সেই জবানে আল্লাহ মহব্বত করেন, যেই হাতে অঙ্গে প্রত্যঙ্গ দ্বারা আল্লাহর মহব্বত করে সেই অঙ্গ প্রত্যঙ্গের প্রতিও আল্লাহ তারা প্রিয় করে দেন। যাহা দুনিয়ার সারা জাহানের মদের মধ্যে, শরাবের মধ্যে, সুরার মধ্যে এত নেশা নাই আল্লাহ পাকের আসমান থেকে আসা মহব্বতের সুরার মধ্যে যে পরিমাণ নেশা বলে।
কারো প্রেমে সুরার দোকানদার,
যখন সে আল্লাহ পাকের মহব্বতের নেশা মানুষকে পায়া বসে, দুনিয়ার ফাসাদের জ্ঞান তার থেকে বিদায় গ্রহণ করে, যত সব বান্দরামির মহব্বত ভালোবাসা প্রেম বাজির সব বুদ্ধি শুদ্ধি তার থেকে বিদায় হয়ে যায়। ऐसा अल्लाह पाक ए बेहोश बनाए दें ताकि अल्लाह पाक और मोहब्बत के निशा दिए ऐसा नूतन ज्ञान जगत अल्लाह ताकि भूल दे ए दुनियार गंदा चालाकीर ज्ञान बुद्धि जखन खत्म हो जाए अल्लाह पाक मुक्त जगत ज्ञान बुद्धि अल्लाह ताला ताके दान करें जखन दुनियार संगे हराम सम्पर्क हराम প্রীতি যখন খতম হয়ে যায় দিন থেকে, যে ফের হৃদয়ের চোখ খুলে যায়, বেসুমার মূল তো ঝালিয়ে সে দেখতে থাকে।
ছড়িয়ে আমি জ্ঞানীর সীমা মহাজ্ঞানীর কোলে, হেরি এখন জ্ঞানের জগৎ, হেরি এখন জ্ঞানের জগৎ, মহাজ্ঞানী জোলে, মহাজ্ঞানী জোলে। ছড়িয়ে আমি জ্ঞানীর সীমা মহাজ্ঞানীর কোলে, হেরি এখন জ্ঞানের জগৎ, হেরি এখন জ্ঞানের জগৎ, মহাজ্ঞানী জোলে, মহাজ্ঞানী জোলে। ব্যবসা করি কারো প্রেমে সুরার দোকানদার, ব্যবসা করি কারো প্রেমে সুরার দোকানদার, উর্ধ হতে আসে সুরা, উর্ধ হতে আসে সুরা, দারুণ মজাদার, দারুণ মজাদার। ওই মহানের নামের মাঝে জলবতর কত নাম জপিতে লক্ষ বোতল, নাম জপিতে লক্ষ বোতল, লোভী গো শত তো, লোভী গো শত তো। ওই মহানের নামের মাঝে জলবতর কত নাম জপিতে লক্ষ বোতল, নাম জপিতে লক্ষ বোতল, লোভী গো শত তো, লোভী গো শত তো। ব্যবসা করি কারো প্রেমে চুরার দোকানদার ব্যবসা করি কারো প্রেমে, চুরার
দোকানদার নামের কথা। আল্লাহ পাক জেলা জেলাল মানবাল নামের মধ্যে এত পরিমাণ সুরা মজুদ সরাব মজুদ যে নাম নিতেই মুখে লক্ষ বোতল একসঙ্গে নসিব হয়ে যায়। নাম নিতেই লক্ষ বোতল নসিব হয়ে যায়। এ তো প্রাথমিক স্টেজে বোঝানোর জন্য এতটুকু বলা হয়েছে, নাম নিতেই লক্ষ বোতল নসিব হয়ে যায়। কিসের দুনিয়া ওনারা এই খামোকা 10 টাকা চুরি করে রেখে হেরোইন খায়, আপনার মেনহুলের ঢাকনা একটা চুরি করে বিক্রি করে বোতল খায়, খায়া ফের এসা নাচতে থাকে যে মানুষ দেখলে বলো যে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, জিনে ধরছে না শয়তানে ধরছে না, কোনো এটার কোনো পেট খারাপ হয়েছে এরকম ফালাফালি করে কেন, লাহরুল কুয়াত ইল্লাহ। আর বাজিদ বুস্তামিরা, জুনায়দ বাগদাদিরা, শামসুদ্দিন ব্রিজিরা, হাকিম মহারাজ থানবীরা, হ্যাঁ না, আল্লাহ পাকের দিওয়ানারা আল্লাহ পাকের নাম জিকির করে বেসুমার সুরার বোতল পান করে মস্ত আরশ আজমের দিকে ছুটতে থাকে। গাঁজা খায়া মদ খায়া পেরে নাচানাচি করতে থাকে, লাহর যে কাপড় চোর খুলেও দৌড় দেয় লাহর করতে এবং মামুনের গালাগালি করে এবং একটা আরেকটার মামুনের গালাগালি করে, খায়া ফের ধরাম ধরাম লাঠি মারে কারো ঘরের উপরে দেওয়ালের উপরে কারো ভেটির উপরে, এই ফলনা এবং তলনা ফের যা বলে সেগুলি আমি কিভাবে উচ্চারণ করবো বলো ভাই, এগুলি উচ্চারণ করা কি জায়েজ করো মুক্তি সাহেব বলো, জায়েজ থাকলে সেই মুক্তিকে খাড়া করে দিই, মুক্তি তুমি শোনাও যেই মুক্তি ফতুয়া দিবে জায়েজ সেই মুক্তিকে খাড়া করে বলছে ভাই তুমিও শোনাও তুমি শোনাও। এদের বোতলের ফায়দা এতটুকু যে মাগুরের গালাগালি করে, আর আল্লাহ পাকের আসমানি বোতল পানের বরকতে এই ফায়দা এই লাভ এই ফলে যে উক্ত জগতের দিকে হৃদয় মন ছুটতে থাকে এবং আরশে আজমের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, এবং জান্নাতে তার জন্য বেচান হয়ে থাকে খাদেম খাদেমারা, যে দেওয়ানা কখন আসবে খুব আল্লাহ পাকের মহব্বতের সুরা এবং জান্নাতের নিয়ামত এবং জান্নাতের শরাব খুব তাকে পান করাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআন শরীফ আছে, আল্লাহ পাক বলছেন যে দামি দামি পেয়ালাতে ঘুরে এসে তাকে পেশ করা হবে সেখানে কয়েকজন শহীদ হয়েছিলেন, তো সব শহীদদেরকে দাফন করা হয়েছে, এক বেচারা সে মনে করছে লোকজন সেও শহীদ হয়েছে, পরে দেখা গেল যে না না সে তো জিন্দা আছে, তো তারা নিয়ে গেছে, দিন রাত সে খালি ঠোঁট ঠোঁট দিয়ে ঠোঁট চুষে খালি সারাদিন ঠোঁট চুষে, তো মানুষজন বললো ব্যাপার কি আপনি ওই যুদ্ধের পরে থেকে যা আসলেন কেবল ঠোঁট চুষে হাসে, ভাই কি ব্যাপার, বলে যে ওই যারা জান্নাত থেকে শরাবের বোতল নিয়ে আসছিল তো পেয়ালা নিয়ে আসছিল, তো তারা মনে করছে যে কজন শহীদ ওদেরকে তো খাওয়াইছি, আমি বেউসিয়ে পড়ে রয়েছে আমারও শহীদ মনে করাই যা আমার ঠোঁটে ধরছিল, পরে দেখে না না এটা চিন্তা করে হটায় নিয়ে সে পেয়ালা লাগছিল যে ছুটে এটা মজা এত যে আমার এটার মজা ছুটেই না, তাই আমি সবসময় তুষতে থাকি কেসার পেয়ালা বলো লেহাজা মিয়া গান্দা দুনিয়া হারাম নাপাক এবং লানতের এবং গুনার সব রাস্তা লাক মারো ত্যাগ করো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে তৌফিক গুনা কিসের মজা এটা যেটার ভিতরে লানত এবং খোদার গজব ও কহর লাক মারো এগুলোকে ইনশাআল্লাহ, কষ্ট করে থাকো গুনার সুযোগ আছে মন টানে ওদিকে, মনের সঙ্গে ধস্তা দুস্তির দায়িত্ব দিচ্ছেন আল্লাহ তাআলা, এটা প্রেমের দায়িত্ব মহব্বতের দায়িত্ব যে তোর মনের বিরুদ্ধে নফসের বিরুদ্ধে লড়বি, এই তামাশা আমি দেখতে চাই, এটা আমার মহব্বতের তামাশা, কাদা সাহেব এটাকেই বলছেন হ্যাঁ সব আর জপ্তে সব মানে দিন রাত কাশ্মকাশ আমার নফসের আর আমার মধ্যে দিন রাত ধস্তা ধুস্তি চলে, ও আর ধস্তা ধুস্তি কেসা চেহারা ধস্তা ধুস্তি কথা বুঝলেন নাই, হ্যাঁ যে লাইলা লাইলার উপরে কেউ হামলা করতেছে আর মজনু দুই হাতে ঠেকাইতেছে আর ধস্তা ধুস্তি, মজনুর এক ঠেলা মারে সে আর এক ঠেলা ওরে মারে, মায়েরা চিত করে ফেলে আবার ওইটা মজনুকে চিত করে ফেলে, তো লাইলা দাঁড়ায় কত খুশি হবে বাহ 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 আমারে বাঁচানোর জন্য আমাকে মহব্বত করার জন্য বেচারা মজনু এই শুকনা হাড্ডি পসরি নিয়া কি লড়াই করতেছে, হ্যাঁ না তো দেখো বেচারি খুশি হবে এবং বলবে যা আমি একদম তুলি, তুই আমার জন্য সব সব দিলি, সব ব্যয় করলি, তো মাওলার জন্য এসকে মাওলা কে কে মদলায় লাগুয়া গোয়ে গস্তন বহরে উ আওলাগুয়া মারা রুই রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মানুষ যে মজলু যদি লায়লার জন্য এতটা ত্যাগ স্বীকার করতে পারে তো মাওলার দায়িত্ব মাওলার মহব্বতের হক তোমার উপর তাহলে কতটা সেটা বলো। মাওলার জন্য জীবনের সব কিছু বিলীন করা চাই বলো। মজলু লায়লার কিসা দিয়ে সারা জাহানের আউলিয়ারা আল্লাহর মহব্বতের সবক শিখাইতে থাকছেন।
ব্যবসা করি কারো প্রেমে সোনার দোকানদার, ব্যবসা করি কারো প্রেমে সোনার দোকানদার।
কথা বল তার লেখা কবিতা সেটা বলো নাই তুমি বলছো এগুলো কথা কাটা কি জন্য বলো শুনবি নেই কানে ভয়রা ছিল আমি শুনুন হ্যাঁ মাইটের খাইবা তুমি ফের সোজা হবো তুমি হ্যাঁ এখানে সিস্টেমই আজীব গরিব বুঝছো যেগুলি সহজে সোজা হয় না তাদেরকে কিছুটা আচ্ছা নসিব করার ফিকির করার থাকে কোন ক্রমে কোন দলিল যাদের কাজ হয় না যে আখিরি দলিল দিয়ে তাদেরকে বুঝানোর ফিকির থাকে ফাইনাল দলিল যেটা এটার নাম কিল কিল এবং ডান্ডা এটা হলো আখিরি দলিল
ব্যবসা করি কারো প্রেমে সোনার দোকানদার, জমির অভি নামের পরস্তালে কি অনিশেষ সুরাও গো, কি অনিশেষ সুরাও গো নাম সাগর তরে, নাম সাগর তরে লক্ষ বোতল দামির ভিড় নামের পরস্তরে কি অনিশেষ সুরাও গো, কি অনিশেষ সুরাও গো নাম সাগর তরে, নাম সাগর তরে ব্যবসা করি কারো প্রেমে সুরার দোকানদার, ব্যবসা করি কারো প্রেমে সুরার দোকানদার।
মুক্ত হয়ে এখন আল্লাহ পাকের নামের জিকির শুরু করলে যখন নাম নেন তো নাম নিতেই নামের পরস্থলী সাথে সাথে এক লক্ষ বোধল সে পাওয়া যায়, আর নাম আল্লাহ পাকের নাম সীমাহীন কুর গিরাহীন মহাসাগর আল্লাহ পাকের মহব্বতের সুরা, সে অতল সাগরে কি পরিমাণ থাকে তো কে বলবে সেটা উত্তেজন হয়, আর খালি জিব্বায় লাগাইতে ওই যে ওই লোক লাগাইছিল পরে পেয়ালার কিনারা লাগতেই ও বোঝা পেয়ে গেছে মহাসাগর তোলে আরো কত অসংখ্য আল্লাহ পাকের সুরা মজুদ আছে তো কে যায় এত আল্লাহ পাক তাকে দান করেন শুনতেছো ভাই আল্লাহ পাকের নামের মা লজ্জত এবং মহাব্বত হালাওয়াত তাজা লিয়াতের বয়ান শোনো মাসালের দল কি শুনতেছ আমার মুর্শিদ দাও বেকার তুমি শুনলে মস্ত হয়ে যেত জানলা করে করাচিতে গিয়ে ওইগুলো হজরতের সামনে হয়তো বা বাংলা মজুরি শুরু হয়ে যেতে পারে হজরতওয়ালার স্নেহের বর্গতে চলো বাংলা মজলিস করো একবার ওখানে আমি একজনের দ্বারা ধুমছে বাংলা বলতেছিলাম কত সে একদম বুকের দিকে তাকিয়ে আছে কতক্ষণ পরে সে আমার মনে হলো ও ভু আমি তো করাচিতে আছি ওরা হলো ও ভাই ভাই বাঘ বুঝতে তো বলছি সে বলে যে মাওনা আমি তো হয়রান দি ব্যাপার কি আপনি আমার বাংলা বলতে ঘুম বাংলা বলতেছিলাম অনেক বছর আগে একবার। এবং মক্কা মুকাররমে এরকম হয়েছিল, বিভিন্ন দেশের লোক দ্বারা নিজ নিজ ভাষা প্রয়োগ করবে, ফের একজনের তর্জমা করবে। তো দাঁড়াইতে একজন আমাকে খাড়া করেছে যে তুমি বাংলা প্রয়োগ করো, মক্কা শরীফে বাংলাতে প্রয়োগ করলাম, তর্জমা করবে কি? আমি তর্জমা মজবুত হজরতের কথা, হজরতের আমরা সেটা বাংলায় বলতাম বিভিন্ন ভাষা। হজরত খুশি হইতেন যে মাশা আল্লাহ, আল্লাহ পাক অনেক ভাষা বানাইছেন, হার হার ভাষা শুনে হজরত খুশি হইতেন। একে ভাষা আল্লাহ পাকের বানান, বিভিন্ন ভাষা শোনার জরক আমার মুর্শিদ থেকে পয়দা হয়েছে। এসা আজিমুশান আল্লাহ পাকের আরেফ কাম, এসা মানুষই দেখিনি আমি, এসা জবরদস্ত আল্লাহওয়ালা, আল্লাহর দিনকে এসা তিনি বুঝুন যে কি বলবো আমি। কিন্তু দুনিয়ার মানুষরা কমে আমার শাহেদ আহমদ কাসমের কদর করল, আমার কদরুল্লাহ আপনার কদরি, আল্লাহ পাক বলেন যে আমার কদরই করে নেই, লোকের আমার খুব কমই কদর করে, সে আল্লাহ আল্লাহ ভরাদের যে কদর করে নেই, সে আল্লাহ পাকের কদর করে নেই। মানুষে বলে যে মাল্লা ইয়াস নাম ইয়াসুল্লাহ, নিজের মতলবের জায়গায় মানুষের শুকর করে, হ্যাঁ হ্যাঁ হাজি সাহেব আমাকে হজে পাঠিয়েছিল, এই যে বসে রয়েছে কোনায়, আপনারা সবাই ওনার জন্য দোয়া করেন। মতলবের শুকর এখানে খুব পয়েন্ট করতেছেন, এটাকে বলে শুকর। আর প্রকৃত পক্ষে যারা বড় এহসান টানে বলেন তারা তো আল্লাহ ওয়ালা, তাদের কি কদর করছি আমরা? শুকর তো কদর করাকে বলে। পৃথিবীতে সবচেয়ে বড় এহসানকারী আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা জাহানে সবচেয়ে বড় এহসানকারী, সবচেয়ে বড় দানশীল দিন, তারপরে আউলিয়াউল্লাহ, সাহাবায়ে কেরাম আউলিয়াউল্লাহ, উলামায়ে দ্বীন, তারা সবচেয়ে বড় দানশীল। মানুষদের টাকা পয়সা ধন দৌলত চাল ডাল তরকারি, আর আল্লাহ ওয়ালারা আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেয়, আল্লাহর মহব্বতের দৌলত দিয়ে দেয়, আর নূর নূর দৌলত সাপ্লাই করে তারা, মানে তার উসিলা তারা। আমি এক এক মজলিসের লোকদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিই, কত বড় দানশীল তারা, চিন্তা করার বিষয়। লোকজন হাজিয়া তোহা দিয়ে মনে করে আমি তো 20 লাখ টাকা, 30, 40, 50 লাখ টাকা, 1-2 কোটি দিয়েছি, কিন্তু তার খবর নেই যে এক আল্লাহ ওয়ালা তোমাকে তিনি আল্লাহর নাম শিখেছেন, আল্লাহর নাম মহব্বতের সাথে নেওয়া শিক্ষা দিয়েছেন, তিনি সারা জাহানের সমস্ত সম্পদ বেসুমার কোটি ডলারের চেয়ে তার একবারে সে খেদমতের মূল্য বেশি। আজকে এই কথা কাকে বলবো? ওলামায় দিন পর্যন্ত, তার তোলাবায় গ্রাম ওলামায় দিন পর্যন্ত আজকে এমন অবস্থায় পৌঁছছে অনেকে যে নিজের এলমের কদর নিজের কাছে নেই, নিজের কোরআনে কারিমের হাফেজে কোরআন, কোরআনে পাক তার সিনাতে, সে নিজে জানেই না যে আমার কত বড় সম্পদ, সারা জাহানের রাজা বাদশাহের সকল বাদশাহের চেয়ে বড় সম্পদ তোমার সিনাতে মজুদ। অথচ সে মনে করে দুনিয়ার কাঠ করে লোহা লক্ষ্যের জন্য সে এর মুখের দিকে তাকায়, তার মুখের দিকে তাকায়। আরে তুমি যদি তোমার দৌলত বুঝতে কারো মুখের দিকে তাকায় দেনা, শুধু আসমানের দিকে তাকায় থাকতাম, আশ্রয় মালিকের দিকে তাকায় থাকতাম, এত বড় দৌলত যিনি আমাকে দান করছেন আমি তার মুখ ছাড়া আর কারো দিকে তাকাবো? পয়সা লাগে, ধন লাগে, দৌলত লাগে, হ্যাঁ না, কুর্তা লাগে, কাপড় লাগে, সোনা লাগে, পাউডার লাগে, আতর লাগে, সাবান লাগে, সব আসমান ওয়ালার ভান্ডারে মজুদ আছে, সেখান থেকে চাও, সেখান থেকে যাও। দুনিয়ার দোকানপাটে তৈরি হয় আল্লাহ পাকের ইশারাতে, আর না হলে সকলের হাত পা লুজা ল্যাংড়া এবং বিকলাঙ্গ বানায় দিলে এরা কোত্থেকে বানাইছে? আল্লাহ পাক করাইতেছে, দুনিয়ার সব ফ্যাক্টরি আল্লাহ পাকের ইশারার উপর চলতেছে, আর না হলে সব বন্ধ হয়ে যেত, জুলিয়া পুরো সরকার হয়ে যেত একসঙ্গে, কোনো পারমাণবিক বোমা লাগে না, রব্বুল আলামিন ইশারা করলে আল্লাহ পাকের এক ইশারায় সারা দুনিয়া সব তস তস হয়ে যায়, এক ইশারায় পারমাণবিক বোমা। এই কিসের পারমাণবিক বোমা? পারমাণবিক বোমা আল্লাহ পাকের ইশারার সামনে, কুদরতের সামনে সব তুচ্ছ থেকে তুচ্ছতর জিনিস, আল্লাহ পাক ইচ্ছা করলে সবগুলোকে বেকার অকেজ বানায় দিতে পারে। এই জন্য আসলে হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক বানা, এই পারমাণবিক বোমা আমার সব অচল হয়ে যাবে ইনশাআল্লাহ। জাহেরি আসবাব যেটা অবলম্বন করা উচিত, শত্রুর বিরুদ্ধে মুসলমানদের হাতে সেটা থাকা উচিত, কথা বুঝেন না? আল্লাহ পাক আসবাবের জগৎকে ইস্তেমাল করতে বলছেন, সেজন্য রাখো। যেমন মাছ ফুটার জন্য, মাছ কাটার জন্য বটি লাগে, এই শত্রুর মোকাবেলায় অস্ত্র শস্ত্র রাখতেও বলছেন রব্বুল আলামিন, এবং এটা আল্লাহ পাক খুশি হন যে আমার পক্ষে কাজ করার জন্য এটা তৈরি হয়ে আছে, ধারালো ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে, তা আল্লাহ পাক খুব খুশি হন। সেটাও বলছেন যে আমার কিন্তু সঙ্গে রাখতে হবে, নাহলে তোমার অস্ত্র কাজই করবে না। সারা দুনিয়ার কাফেরদের জন্য মামলা ভিন্ন, তারা অস্ত্র দিয়ে অনেক কিছু করে ফেলে, কিন্তু আল্লাহর জীবনাদের অস্ত্র কাজ করবে না যদি আল্লাহ পাক জাল্লাজালালু আমরা বলো সে অস্ত্রের সঙ্গে নিজের নুসর নিজের মদদনা নাজির করে। আল্লাহকে সঙ্গে না রাখলে কোনো কাজ হবে না। এই জন্য সারা দুনিয়া মুসলমান মায়ের কেটেছে একটা কারণে, যে মুসলমান আল্লাহ থেকে আজকে বিচ্ছিন্ন, দুনিয়ার দিকে আকৃষ্ট, দুনিয়া মুসলমান ইসলামের দুশ্মনদের সঙ্গে তারা খাতির পাইতে বসে আছে। এই জন্য আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দিয়েছেন যে তোরা ওদের সঙ্গে খাতির করে কামিয়াব হইতে থাক, বিজয় হইতে থাক, আমি দেখতে থাকি। আর সব জায়গায় বেজত হইতেছে মুসলমান। আল্লাহ ওদেরকে ত্যাগ করে দিছে, তোমরা আমাকে ছাড়ছো আমিও তোমাদেরকে ছাড়লাম। এই জন্য যারা বলে যে আরব 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 কোন বিষয় না, রসুল ইসলাম বলছেন আরবের কোন মর্যাদা নেই, গুরুত্ব নেই অনারবের উপরে, অনারবের কোন গুরুত্ব নাই আরবের উপরে, ইল্লা তাকওয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক ছাড়া। তাকওয়া মানে নিখুঁত সম্পর্ক, তর্জমাও শিখো না তোমরা, আল্লাহ পাকের সঙ্গে নিখুঁত সম্পর্ক ব্যতীত কারো কোনো গুরুত্ব নেই। আল্লাহর সঙ্গে সম্পর্ক যার আছে সে আরব হোক অনারব তারই গুরুত্ব আল্লাহ পাক দিবেন। এই জন্য অনারব কোন লোক যদি যে আরব দেশে যায় যে আল্লাহর সঙ্গে সম্পর্কওয়ালা, আরবের কর্তব্য সে অনারব ব্যক্তির মর্যাদা দেওয়া, গুরুত্ব দেওয়া। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আরবই ছিলেন না, হ্যাঁ মূলত তিনি তো সে পারস্য থেকে গেছেন, কিন্তু সমস্ত সাহাবা ইকরাম তাকে সম্মান করতেন কিনা, মর্যাদা দিতেন কিনা, না এই যে অনারব এই জন্য তার মর্যাদা আমাদের কাছে নাই এমন তো কেউ করেন নাই। বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা কোথার্থী হয়ে গেছিলেন, তিনি কি মূলত আরবি ছিলেন, কিন্তু আরবের সাহাবায়ে কিরাম তাকে সম্মান দেন নাই, মর্যাদা দেন নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত তাকে সম্মান এবং শ্রদ্ধা করতেন, মহব্বত করতেন, গুরুত্ব দিতেন, এই কারণে যে তার সঙ্গে আল্লাহ আছে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আছে, নিকট সম্পর্ক আছে। আরব 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 করতে থাকা একটা গলত তরিকা, আরব কোনো বিষয় না, আরব আর অনারব না, দিন ওয়ালাকে ইমান ওয়ালাকে এলম ওয়ালাকে এলমে নবুয়ত কার কাছে আছে, এলমে শরীয়ত কার কাছে আছে, এলমে বহি কার কাছে আছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক কার বড়, সে বড় সারা পৃথিবীতে করতে হবে। ইয়াদ রাখো এই সবক, ইয়াদ রাখো সারা পৃথিবীতে পৌঁছাও সব ফেতনা খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। এক এক কথা বলে ফেতনা খারাপ হয়ে যায়, গলত কথা যেটা শরীয়তের খেলাফ, সুন্নতের খেলাফ, ইমানের খেলাফ, কোরআন ও হাদিসের খেলাফ, সেটা বললেই হাজার ফেতনা খারাপ হয়ে যায়, যখন সেটা কারো ব্যাপক চালু করা হবে। আর অবশ্যই তাকে গুরুত্ব দিতে হবে, এটা কোনো কথা না, ইউরোপ থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, এটা কথা না, সে সাত আসমান থেকে আসছে না কোন দেশ থেকে আসছে সেটা দেখার বিষয় না, কেন সপ্তম আসমান থেকে তো দিয়ে আসে, কিন্তু সে আল্লাহর বিরুদ্ধে বলে, সে নেহায় দিন আলায়ক এবং গান্দা, তাকে ঝাড়ু দিয়া তাকে পিরানো উচিত, একদম দুনিয়ার থেকে তাকে খতম হয়ে যাওয়ার, তখন যে আল্লাহ হেদায়ত দিলে এটাকে এখনই ধ্বংস করে দেবো তুমি। সাত আসমানের পর সপ্তম আসমানের বসতির পরিচয় কোনো পরিচয় না, পরিচয় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীন সে মানে কিনা, শরীয়ত মানে কিনা, এলমে দীন মানে কিনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলম এলমে নবুয়ত কে সে মানে কিনা, এলমে নবুয়ত যা সিনাতে সে সবচেয়ে বড়, আল্লাহর সঙ্গে সম্পর্ক যা সে সবচেয়ে বড়, সবচেয়ে উঁচু সে, তারা তাকে সম্মান করে না, মর্যাদা দেয় না, তারা উঁচু হয় না, তারা নিজেরা নিজের হাতে নিজেকে নিচু বানিয়ে দিচ্ছে, নিজের হাতে নিজে কোরআন পড়তেছে, নিজেকে নিজেকে নিজেই ধ্বংস করতেছে। এই পয়গাম সারা পৃথিবীতে পৌঁছে আসছে মুসলমানদের, মুসলমানদের মধ্যে বুঝ পয়দা হলে মুসলমান নিশ্চয়ই পৃথিবীর শীর্ষস্থান অধিকার করবে, চাই সে যেই হোক না কেন, সে গরিব হোক ধনী হোক, এবং সে কার সন্তান সেটা দেখার সম্ভব কোনো দরকার নেই, তার বাপ দাদার মর্যাদাও দেখার দরকার নেই, সে আজাদ না গোলাম তাও দেখার দরকার নেই। যে একবার এক বাদশাহ আরবের, তিনি এক বড় মুহাদ্দিসকে বললেন যে আচ্ছা মদিনা শরীফে, এবং মদিনা শরীফের বড় মুহাদ্দিসকে মক্কা বললেন যে ও অমুক একজনের নাম বলছে তিনি গোলাম, বললেন যে মক্কা শরীফকে নাম বলছেন তিনিও গোলাম, বললেন যে মিশরকে তার নাম বলছে তিনিও গোলাম, বললেন শাম দেশে বলে এক নাম বলছে তিনিও গোলাম, তো ছয় জনের নাম বলছে, ছয় জায়গার, পৃথিবীর তখন সর্বশীর্ষ কেন্দ্র ইসলামের, ছয়টা কেন্দ্রের নাম বলছেন, সবচেয়ে বড় মার্কাজ কুফা বসরা, সব গোলামদের নাম। তো বাদশাহ তখন বললেন, আশ্চর্যের বিষয় আর দুনিয়াতে কোনো আজাদ লোক নাই, আপনি একজনেরও, একজন আজাদেরও নাম বলতে পারলেন না আমার সামনে। তখন সেই পৃথিবীর পৃথিবী কাঁপানো সেই মহাদ্দেশ তিনি তখন বলছিলেন, হে বাদশাহ মনে রাখতে হবে এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলম যার সিনাতে থাকে দুনিয়ার শীর্ষ মর্যাদা আল্লাহ তাকেই দান করে, আজাদ কিনা গোলাম সেটা দেখার কোনো বিষয় না। তখন বাদশাহ মাথা নিচু করলেন এবং বললেন, আপনি বিলকুল ঠিক বলছেন, আপনি বিলকুল ঠিক বলছেন, আপনি বিলকুল ঠিক বলছেন, এটাই সত্য এবং এটাই চূড়ান্ত সত্য। আর ওলামায়ে দ্বীনের উচিত আজকে এই মহাসত্য পৃথিবীতে উচ্চারণ করা। আফসোসের কথা, যেটা দায়িত্ব সেটা আমরা করি না, আল্লাহ তাআলা আমাদেরকে ভুল দেন। এই কথা পৃথিবীর আনা ঠিকানাতে পৌঁছা ইনশাআল্লাহ। ঝগড়া করো না কারোর সঙ্গে, লড়াই করো না, ঝগড়ার লড়াইয়ের পথে, তর্কের পথে দিন এবং হক জিন্দা হয় না, মহব্বতের সাথে বলো, দরদের সাথে বলো ইনশাআল্লাহ তাআলা, ঝগড়া মুক্ত, ফাসাদ মুক্ত ভাবে বলো। হাজার তোমাকে গালি দিতো, তোমার সঙ্গে বহস করতে আসুক, তুমি না ঝগড়ায় জড়াও ইনশাআল্লাহ তাআলা, ঝগড়া দিয়ে দিন জিন্দা হয় না। কেউ বিরুদ্ধে বলে বলুক, তার জবানকে সে ইস্তেমাল করলো না আল্লাহ পাকের জিকিরে, আল্লাহ পাকের মহব্বত, ওলামায়ে দ্বীনের সম্মানের জন্য জবানকে ইস্তেমাল করে নেই, অসম্মানের জন্য ইস্তেমাল করছে, সেটার জন্য সে দায়ী থাকবে। তুমি তোমার ভালো কাজ করো ইনশাআল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলমান কতাক ওয়াফা আম্মান জালামাকা, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে তোমার আপন জন হয়ে, তুমি তার সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তোলো। যে তোমার উপর জুলুম করছে তুমি তাকে ক্ষমা করে দাও। ওয়াহসিনিল্লাহ মারাসাইলাই, যে তোমার সঙ্গে সম্পর্ক খারাপ, দুর্ব্যবহার করছে তুমি তার সঙ্গে সদাচার করে আমাকে দেখাও, আল্লাহকে দেখাও। হ্যাঁ, আল্লাহকে দেখাও যে সে খারাপ সব ব্যবহার করছে, কিন্তু হে আল্লাহ আপনার সঙ্গে আমার সম্পর্কের কারণে আমি খারাপ ব্যবহার করবো না, আমি তো ভালো ব্যবহার করবো। বাস মাশাল মাশাল, ছোটবেলা কবিতা পড়ছিলাম আমাদের স্কুলের বইতে, যে কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়। হ্যাঁ, মাদ্রাসাতেই পড়াইছিল বাংলা বই, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো কি রে মানুষের স্বভাব? কুকুরটা কামড় দিয়েছে, বাচ্চা বলছিল, ও কবিতাতে কুকুর আছে ছোট মেয়ে, সে বলছিল, আব্বু কি হয়েছে তোমার? বলে রাস্তায় কুকুরটা কামড় দিয়েছে। হ্যাঁ, কুকুরটা কামড় দিয়েছে বাবা, তুই পারলা না কুকুরটা একটা কামড় দিতে? তখন বাবা বলছিল, বাবু তো বুঝে না গেছে, পরে বাবা বলছিল যে আর কুকুরটা তো কামড় দিতে জানে, তা আমি কুকুরটারে কামড় দিব। যারা উলামায়ে দিন এবং মাশায়েখ উম্মত আরেফিন উম্মতের খেলাফ কথা বলে তারা বলতেছে বলুক গিয়া, আর তারা তাদেরকে আল্লাহ বুঝ দান করুক, তারা না থাকবে তো কি করবো, তুমি মাওলার কথা বলো, তুমি রাসূলুল্লাহ ইসলামের পবিত্র আদর্শ নিয়ে জিন্দা থাকো এবং আগে বাড়ো ইনশাআল্লাহ। আসুন মুখতার, এটা জাগে ধরেছে, এখানে এক সিট হবে। এটা টেনশন করো না তো, যে ছোট্ট মাঝে মাঝে কি হবে, শোনো এটা আমার শেখ দাউদ বেকাতুন, যখন আমি খানকার ব্যাপারে, মাদ্রাসা বড় প্রতিষ্ঠানের ব্যাপারে ফিকির করতেছি, আমার শেখ দাউদ বেকাতুন আমাকে করাচিতে বললেন, হাকিম উম্মত মাওলানা থানভী রহমাতুল্লাহ খানকা কত বড় ছিল তা বলো, হাকিম উম্মত ছোট্ট এক খানকা, কিন্তু তার থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ওলামায়ে দ্বীন পয়দা হয়েছে, শ্রেষ্ঠ আউলিয়া উম্মত পয়দা হয়েছে সেখানে, যারা সারা পৃথিবীকে প্লাবিত করছেন হেদায়েতের নূরের বন্যা দিয়ে আলহামদুলিল্লাহ। এই জন্য ছোট বড় এইসব চিন্তা করো না। মসজিদ নববী যেটা মূল, সে মসজিদ নববী কতটুকু খেয়াল করছে, সেই মসজিদ নববী যেটা মূল হাদিস দেখছে না, কিন্তু সেই ছোট্ট মসজিদ নববী থেকে সেই নূর সারা পৃথিবীতে এসে পৌঁছছে যে সারা দুনিয়া নূরে ডুবে গেছে, সারা পৃথিবী নূরে প্লাবিত হয়ে গেছে। কাবা শরীফ ছোট্ট, কিন্তু কাবা শরীফের নূর তাদের সারা পৃথিবীকে প্লাবিত করছে, আলোকিত করছে। এটা কুশ্রী কেন না মনে করো, বিশাল বড় মাজমা হলে সেখান থেকে হেদায়ত হবে, সেখান থেকে হক জিন্দা হবে। আল্লাহ পাক জানতো, আর কোরআন হাদিস থেকে এটা প্রমাণিত হয়। ছোট্ট ছোট্ট জামাত, ছোট্ট ছোট কাফলা, ছোট্ট ছোট্ট লোকদের দ্বারা আল্লাহ পাক সারা পৃথিবীকে কাঁপাইতে থাকে। তার দলিল শুরু কামিং ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতিন কাসিরা। আল্লাহ পাক বলেন কত এরকম ছোট ছোট জামাত বড় বড় শক্তির উপরে তারা বিজয়ী হয়ে গেছে। এবং রসুল সাল্লাহ ইসলাম বলে গেছেন আমার উম্মতের মধ্যে একটা ছোট দল থাকবে, কিছু সংখ্যক লোক এরকম থাকবেন যাদের যাদের উপরে যাদের জন্য আসমান থেকে নুসরত আসতেই থাকবে, মদত আসতেই থাকবে, এবং তাদের দ্বারা সারা দুনিয়াতে দিনের কাজ হইতে থাকবে, দিন শক্তিশালী হইতে থাকবে। এই বড় জমাতের কথা তো বলেন, বড় জমাতের কথা তো বলেন যে বিশাল দল থাকবে, বিশাল দল কোন মাপকাঠি না, বিশাল দল কোন মাপকাঠি না। এলমে নবুয়ত, এলমে শরীয়ত, এলমে সুন্নত এবং তাকওয়া, আসলাফ ও আকাবির উম্মতের সঙ্গে সম্পর্ক, তাদের প্রতি সুধারণা এটা আছে কিনা এটা দেখতে হবে, তবেই সে হক, আর না হলে সে বিলকুল না হোক। রসুল ইয়াদ রাখো আলহামদুলিল্লাহ, যেটা আমি বলতেছি আল্লাহর কসম কোরআন হাদিসের অকাট্য দলিল প্রমাণের ভিত্তিতে বলতেছি, আল্লাহ পাক বিশ্ব করেন। এখন আমি দলিল কতক্ষণ প্রয়াণ করব, হ্যাঁ প্রয়োজন সেগুলো আসতেও থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক রহমত, ইনশাআল্লাহ আল্লাহ পাক রহমত দলিল সামনেই মজুদ থাকে, বিনা দলিলে থোড়াই কথা বলি, এটা আমার কখনো তবিয়ত নাই, এটা আমার নিজাম না। হ্যাঁ আসলাফ ও আকাবির উম্মত যারা একদম মুস্তানা, হ্যাঁ পৃথিবীতে যারা দিনের স্তম্ভ রূপে স্বীকৃত, তাদের কথা যেটা সেটাও পেশ করি, কিন্তু আল্লাহ পাক শুরু করে সেটা তখন পেশ করি। এই মুহূর্তে হয়তো দলিল না জানা থাকলেও আমি এটা জানি তারা কোন দলিল ছাড়া কথা বলে না, তো তাদের কথা উদ্ধৃত করি আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ পাক শুকর যেটা বলি অধিকাংশই যথেষ্ট দলিল প্রমাণ মজুদ থাকে আলহামদুলিল্লাহ। অধিকাংশের জন্য বলতেছি আমি তালাশও করতেছি যে আসলে কি অধিকাংশ না সবটাই, এতটা আমি ফিকির করি আল্লাহ তাআলা শুকর, বিনা দলিলে কথা বলার অভ্যাস আমার নাই আলহামদুলিল্লাহ, এটা আমার আকাবের গর্ব। এসা উলামায় দ্বীনের হাতে আল্লাহ তাআলা আমার জীবন জীবনের উপর চার্জ করেছেন, এটা আমার নিজের কোনো কামাল না, আমার গুণ না, আমার কীর্তি, আমার কোনো কৃতিত্ব না, এটা ওই মানুষ যে মহামানবরা আমার জীবনের উপর মেহনত করছে তাদেরই সবটুকু কৃতিত্ব, তাদের দোয়া এবং তাদের জুহির কৃতিত্ব, সেটা আল্লাহর সঙ্গে তাদের সম্পর্কের কৃতিত্ব। এখানে আমার কৃতিত্ব বলতে এক বিন্দু কিছু নেই, তাদের মেহের মানে তাদের স্নেহের বরকতে আজকে এত হিম্মতের সাথে কথা বলার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, যে পৃথিবীর কোন শক্তির কোন পরোয়া নেই আলহামদুলিল্লাহ আমার কাছে। আল্লাহ তাআলা তার শক্ত দিনকে আমার সামনে এতটা সুস্পষ্ট বানায় রেখেছে। চলো সামনে
সুরার দোকানদার ব্যবসা করি কালো প্রেমে সুরার দোকানদার, উর্ধ হতে আসে সুরা, উর্ধ হতে আসে সুরা দারুন মজাদার, দারুন মজাদার। সেই মহানের নাম জ্যোতিয়া বাদশা মহানামী, এত মহান ধন দিয়াছেন, এত মহান ধন দিয়াছেন আমায় জগত স্বামী, আমায় জগত স্বামী। সেই মহানের নাম জ্যোতিয়া বাদশা মহানামী, এত মহান ধন দিয়াছেন, এত মহান ধন দিয়াছেন আমায় জগৎ স্বামী, মোহানের নাম জ্যোতিয়া বাদশা মহারানি, এত মহান ধন দিয়াছেন, এত মহান ধন দিয়াছেন আমায় জগত স্বামী, আমায় জগত স্বামী। ব্যবসা করি কারো প্রেমে সুরার দোকানদার, ব্যবসা করি কারো প্রেমে সুরার দোকানদার, উর্দো হতে আসে সুরা, উর্দো হতে আসে সুরা দারুণ মজাদার, উর্দো হতে আসে সুরা, উর্দো হতে আসে সুরা দারুণ মজাদার, দারুণ মজাদার, দারুণ মজাদার।
ऐसा बिजनेसपुर से मान कौन वाला भाई
अल्हम्दुलिल्लाह
ফায়দা হয় কি না? এবং শোনো এক বিষয়, সেটা হলো যে হামেশা নিজের আকাবের মাসায়কের সামনে নিজের নিজের জ্ঞান বুদ্ধি সমাজ জজ্বা নিজের মেজাজ রুচিকে মিটিয়ে রেখেছে। হ্যাঁ, এসা যে অনেকে নিজের মেজাজ আর নিজের মাথা দিয়ে ভাবে, নিজের মাসায়কে যে হ্যাঁ এটা তো ঠিক না, এটা তো ঠিক হয়েছে, এসা অমুকের ঘনিষ্ঠ করো, অমুকের দূরে রাখে, এসা তেসা এরকম যারা ভাবে, বুঝতে হবে যে শয়তান তার কান্দে সওয়ার হয়েছে তাকে বরবাদ করার জন্য। শয়তানকে প্রশ্রয় দিও না, নফসকে প্রশ্রয় দিও না, হালা ঘর রাস্তা ফেরো না, কিন্তু খবর না, এটা ইয়াদ রাখো। সে আমাদের বড় বড় মাসায়েক সম্পর্কে আমি জানি যে তারা তাদের তাদের সন্তানরা তাদের ব্যাপারে বড় নাকদরি করছে। হ্যাঁ, তাদের আপন সন্তানরা আমার শেখ দাওয়াত বেকাতুল দুনিয়ার বড় বড় মাসায়েকের হাতে যিনি লালিত পালিত, সে আমি কি বলবো, পৃথিবীর সেরা এত বড় বুজুর্গ, সে তার সন্তানরা আমার শেখ দাওয়াত বেকাতুলকে আষ্টে পৃষ্ঠে জ্বালাতন করছে, অপমান করছে, লাঞ্ছিত করছে, কষ্ট দিচ্ছে, আঘাত করছে। এবং হযরত সাহাবদের কোন কি বলবো, এখন আমার তো কি বলবো, সাহাবদের কোন ফুরকুর রহমুল্লার খানকা থেকে বাইর করার জন্য চক্রান্তকারী লোক এমন ছিল যা হযরত ফুরকুর রহমুল্লার আত্মীয় স্বজন ছিল। কিন্তু সে সেই মানুষগুলোর আজকে পৃথিবীতে কোনো নাম নাই। আমার শেখ ভীষণ ব্যয্য দিয়েছেন সেখানে, এবং এমনকি এই পর্যন্ত বলছে এই লোকগুলো কি মালটা চুষনে আয়ে হ্যাঁ, এটা মাল মালটা চুষার জন্য আসছো তুমি এখানে, আমার শেখ সম্পর্কে এরকম কলঙ্ক দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, হযরত ওয়ালা দাওয়াত বে কাতুম তামাম দুনিয়ার অপবাদ আর ভৎসনা সব শুনে সেখানে বরদাস্ত করছেন, এমনকি শীতের দিনে আমার শেখ দাওয়াত বে কাতুমের কম্বল টম্বল নিয়ে আছে পানিতে ভিজায় রেখে দিত। এটা আমার শেখ দাওয়াত বে কাতুম কখনো হযরত ফুরকুর বিচার দেন নাই যে আখের এরা আমার আমার শেখেরই রক্তের সম্পর্কীয় লোকজন আমি কি করবো, হযরত কোনোদিন তাদের সম্পর্কে বিচার দেন নাই। এবং সাহাবগণ ফুরকুর রহমুল্লাহর এই সে আত্মীয় স্বজনদের এইরকম সবকিছু সহ্য করে হয়তো চুপচাপ থাকতেন, এমনকি এমন অভিযোগ করতো হযরত ওয়ালাকে ভীষণ কঠিন শাস্তি দিতেন হযরত ফুরকুর রহমুল্লাহ, বাইরের খামড়া থেকে যাও তুমি এখান থেকে, হযরত যেহেতু জবাব দিতেন না, ফের হযরত এখানে ওখানে ঘুরতে থাকতেন হযরতের এই বেহাল অসহায়ের অবস্থা দেখা লোকজন হযরত ফুরকুর কাছে গিয়ে সুপারিশ করত, হযরত কান্নাকাটি করতেন মাপ দেখতেন, তবু হযরতের আত্মীয়দের বিরুদ্ধে হযরত মুখ খোলেন নাই। আমার শেখ দাওয়াত বে কাদুম সে ব্যথা ভরা কথা এইভাবে বলছেন, জমানা গুজরা ইসি তরে সে তোমার দর পর দিলে হাজিকা। হ্যাঁ, এবং হযরত বলছেন জাফায় সাহকার দোয়ায় দেনা, জাফায় সাহকার দোয়ায় দেনা, এই তা মজবুর দিল কে সেবা, আমার এই মজলুম প্রাণের এটাই ছিল চরিত্র যে আমি শত জুলুম অত্যাচার সহ্য করে আমি শুধু দোয়াই দিতে থাকছি তাদেরকে। আর আল্লাহ আমার শেখের আওলাদ, আমার শেখের আপনজন আত্মীয় স্বজন আপনি তাদের উপর রহমত করেন, তাদেরকে কোনো শাস্তি দিয়েন না। আহ, কি ছন্দ, জাফায় সাহকার দোয়ায় দেনা, بلی تھا مجبور دل کا سیوا زمانہ گزرا اسی طرح سے تمہارے درد پر دل حزین کا ہمار بیچی تو پرانے رہی بھبی جگ جگ کر سے ہے پریو تمہار شاگر کا جگ زمانہ کر سے سولو بچر سے رن حضرت والا نام اپنے کا تو بھل پور پور انڈی کر سولو بچر ہی بھائی ظلم نجاتن سب جو کر سے কিন্তু হযরত ওয়ালা দাওয়াত বরকাতুকে অনেক লোক পরামর্শ দিছে অনেক বড় উলামা মাশায়েখরা পরামর্শ দিছেন তাহা এরকম এত বেশি ওরা সীমা লঙ্ঘন করতেছে তোমার উচিত এখন চলে যাওয়া তো হযরত ওয়ালা বলছিলেন আমার নিকট পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ গুনাহ তো গুনাহই কিন্তু আমার নিকট পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় কঠিন গুনাহ হলো নিজের শায়েখের সঙ্গে বেওয়ফাই করা আমি আমার শায়েখের সঙ্গে বেওয়ফাই করতে পারবো না হযরত আমি যদি চলে যাই এত নির্যাতনের পর তো হযরত ওয়ালা যদি হযরত তো বলবেন আক্তার বেওয়ফা থা আক্তার বেওয়ফা ছিল ও মহব্বতের ভান করছে প্রকৃত মহব্বত করলো আমাকে ছাড়লো কিভাবে আমি এটা করতে পারবো না আমার শায়েখের সামনে আমি আমাকে বেওয়ফা বানাবো হযরত কষ্ট সহ্য করছেন একদম চলতে পারেন না তো আমার শেখ দামাত বরকাত দুই হাত কোষ করে হযরতের পেশাব পায়খানা সাফ করছেন দুই হাত কোষ করে বিছনা একদম পড়েছিলেন সদ্য সাই দুই হাত কোষ করে পেশাব পায়খানা সাফ করতেন হযরত আর হযরত ওয়ালার মেজাজ এত শাহানা এত বাদশাহী মেজাজ যে কোন দুর্গন্ধ তিনি সহ্য করতে পারেন না কোন নোংরা জিনিস তিনি বরদাস্ত করতে পারেন না কিন্তু কিভাবে সে সময় করছেন আল্লাহ পাক তৌফিক দিয়েছেন হযরত ফুল করে জোশ এসে একদিন বলছিলেন মান ক্যা মানতা হ্যায় বলো তুমি কি চাও হযরত আমার শেখ বলেন যে আমি বুঝতেছিলাম আজকে যা চাইবো বড় আমি আল্লাহর কাছ থেকে চাই সব একদম পাড়িয়ে এনে দিয়ে দিবেন এইরকম অবস্থা হযরত বলেন যে আমি বলছি হযরতজি আপনি আমার জন্য দোয়া করে দেন বলেন যে হযরতের আম্মা জান বিধবা ছিলেন সাহাবীগণ ফুল ফুলে এরকম অসহায় অবস্থা দেখা নিজের আম্মা জানকে বলছেন যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শেষ জীবনে ইমাম মোহাম্মদ রহমুল্লাহ বলছিলেন নিজের মাকে মা আপনি বিধবা আমার ওস্তাদের আজকে খেদমতের দরকার যে খেদমত নারী ছাড়া কেউ করতে পারে না আপনি যদি জীবনটাকে উৎসর্গ করতেন ইমাম মোহাম্মদ রহমুল্লাহর আম্মা বলছেন বেটা এত বড় আলেমের খেদমত তুমি মিয়া এত বড় আলেম হয়ে আমাকে নিতে চাও চলো মিয়া এটা আমার জন্য সৌভাগ্য হ্যাঁ বিয়ে মানুষ নিজের মতলবের জন্য করে আর এত বড় আল্লাহ বলার খেদমতের তৌফিক ফের গিয়া খেদমত করছেন আমার শেখ দাওয়াত বরকাত ইমাম মোহাম্মদ রাহমুল্লাহ সে সুন্নতকে সে আদর্শকে চিন্তা করছেন নিজের মা বিধবা ছিলেন হযরতের মানুষ এটা মান সম্মান নিয়ে চিন্তা করে হযরত বলছেন মান সম্মান না এই জবরদস্ত আল্লাহ বলা কলন্দর তার খেদমত করা হযরতের আম্মা জানো এমন বুজুর্গ ছিলেন তিনি বললেন চলো বেটা আমি বৃদ্ধা মানুষ আমার বিয়ের দরকার নাই এ আল্লাহ বলার খেদমত করে আমি নিজেকে ধন্য করতে চাই হযরতের আম্মা জান সে সামনে ছিলেন তো হযরত সাহাবগণ ফুল রহমতুল্লাহ বললেন আমি কমজোর দুর্বল মানুষ আমি কি দোয়া করবো তুমি হাত উঠাও তুমি বহুত বড় ওলি আল্লাহ তুমি দোয়া করতে থাকো আমি আমিন বলতে থাকি হযরত রামাজান ধুম দোয়া করতেই থাকছেন হযরত ফুল করে আমিন 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 বলতেই থাকছেন আমার শেখ বলেন আমার মনে হয়েছে আজ বড় মিয়া মুঝে কুছ দে দা দেখে যা রা হ্যায় কুছ দে গে আজকে বড় মিয়া আমাকে কিছু দিতেছেন দিয়ে দিতেছেন সে হযরত ফুলপুরে চলে গেছেন কিন্তু হযরত ফুলপুরে ইন্তেকালের পরপরই সাহাবরা রসুল রহমতুল্লাহ আলাইহি আমার শায়খকে মক্কা মুকাররমাতে বৈশা মসজিদুল হারামের ভিতরে বৈশা খেলাফত পাঠিয়েছেন আমার শায়খের জন্য যে এবং লিখছেন যে আমি মসজিদুল হারামের ভিতরে বৈশা আমি তোমাকে খেলাফত দিতেছি তা হযরত এটা জায়গায় জায়গায় খুশিতে বয়ান করতেন আমার শায়খ আমাকে এরকম মহব্বত করে খেলাফত দিছেন একবার আমি হযরতজিকে বললাম যে হযরতজি মোল্লা আলী কারী রহমতুল্লাহ এর মেরকাত শরীফ মিশকাতে লিখছে যে মসজিদুল হারাম মক্কা শরীফে মসজিদুল হারামে যদি এক রাকাত পড়ে এক লাখ রাকাতের সওয়াব যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এক লক্ষ লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব তাহলে ওখানে হার নেক আমল যখন এক লক্ষ গুণ সওয়াব তাহলে ওইখানে যে খেলাফত দেওয়া হয় এটা একটা নেক আমল দ্বীনি আমল এটা এক আপনার এক খেলাফত এক লক্ষ খেলাফত সওয়াব হযরত ওয়ালা খুশিতে বাগদান হয়ে গেছেন মাশাআল্লাহ তুমি কি বলছো এটা আল্লাহ পাক যিনি নিজের জমানার গাউস ছিলেন তিনি আমার শেখ দাওয়াত বরকাতুমের জন্য মক্কা মুকাররমা মসজিদ কাবা শরীফের সামনে একবার আমার শেখ দাওয়াত বরকাতুম এক নিয়ামতের কথা শুনেছেন যে আল্লাহ পাক আমাকে এই নিয়ামত দিয়েছেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আমল সাহেব রহমতুল্লাহ আলী তখন বললেন যে আরে মিয়া কে দেখা আবি বস দেখলেন আগে ফের এরকম হাত চতুর্দিকে ঘুরে দেখছেন সারা পৃথিবীতে আর সারা পৃথিবীকে আল্লাহ তোমার সামনে প্রধানত করে দিবেন সারা দুনিয়াকে সারা বিশ্বকে আজকে সারা বিশ্ব আমার শাইখের সামনে প্রধানত কিনা আল্লাহ ঘোড়াদের দোয়া দেখার যায় না। দেখো এই জন্য আমি আমার নিজের চোখে দেখছি বড় বড় ওলামা মাশায়েখের সন্তানরা তাদের বাপের চেয়ে বেশি বুঝে, হ্যাঁ সে আল্লাহ ভালার চেয়ে বেশি বুঝে, সে আলেমে দিন খাদেমে দিনের চেয়ে নিজে বেশি বুঝে এবং মন্তব্য করতে থাকে আমার বাপের এই কাজ ঠিক না, অমুকের মহাব্বত করা ঠিক না, অমুকে খেলাবত দেওয়া ঠিক না, অমুকের আদর করা ঠিক না, অমুকে খেবত করা ঠিক না, এগুলো সব অন্যায় কাজ করতেছে বাবা, ফের নিজের ক্ষতি নিজে করতে শুরু করে এসা নালায়কি কোন সময় না করা, হার জমানতে এই ফাসাদ দেখতে থাকছি আমরা। হ্যাঁ এই জন্য বড় বড় ওলামা মাশায়েখ সন্তানরা পিছনে পড়ে থাকে আর অন্যরা সেই বাপেরই কদর করে তারা অগ্রগামী হয়ে যায়। বাপের হাতে কি থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত চাইছেন যে খাজা আবু তালেব তিনি ইসলাম কবুল করেন, হ্যাঁ এবং তিনি বলছেন আপনি কালেমা শরীফ পড়েন ফের আমি আল্লাহ পাকের কাছে বলতেছি, হ্যাঁ তিনি চায় আল্লাহর থেকে সব নিয়ে নিতেন কিন্তু খাজা আবু তালেব প্রস্তুতি নিয়েছেন এমন সময় ফের ওই শয়তানের ধোকা, তার জাতির লোকেরা বলছে আপনি শেষ মুহূর্তে আমাদেরকে অপদস্থ করবেন, সমগ্র আরব জাতিকে আপনি তাদের মুখে চুনকালে দিবেন। খাজা আবু তালেব তখন নিজে একদম কবি ছিলেন, তিনি তখন বললেন যে হে ভাতিজা আমি বিশ্বাস করি অন্তর থেকে না বুঝতেছি তোমার দিন সত্য তুমি সত্য কিন্তু আমার জাতি অপদস্থ হবে লাঞ্ছিত হবে তাদের মুখ ছোট হবে সেই কারণে আমি কালেমা পড়তে পারলাম না ইসলাম কবুল করতে পারলাম না। এরপরে তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভীষণ দুঃখিত ব্যথিত বেদনাহত হয়েছেন, আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন পছন্দ করেন ভালোবাসলেই আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি চাই যাকে তাকে হেদায়েত দিই। সেই কথা কি বলবো যে জাতির প্রতি লক্ষ্য করলো আমি মাওলার প্রতি কেন লক্ষ্য করি নাই, আপনার দিকে কেন লক্ষ্য করি নাই, আপনি বড় হ্যাঁ সেটা কেন দেখলো না, আল্লাহ বড় সেটা কেন দেখলো না, আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় সেটা কেন দেখলো না, দেখেন কেসা মামলা। এই জন্য হেদায়তের মামলা বড় নাজুক, হ্যাঁ যে অমুক গাউসের সন্তান অমুক মুজাদ্দেদের সন্তান অমুক শাইখুল হাদিসের সন্তান অমুক বিশাল বড় শাইখুল ইসলামের সন্তান এটা কোনো বিষয় না, আসল বিষয় হলো সে উলামায় দিন যারা আউলিয়া উম্মত যারা আর ফিন যারা দিনের খাদেম যারা তাদের কদর করা চাই তাদের সামনে নিজেকে মিটানো চাই। হ্যাঁ কিন্তু অনেক লোক এরকম হয় যে মনে করে যে নিজের বাপ দাদার সম্পত্তি, হ্যাঁ নিজের পিতার চেয়ে নিজের মুরব্বীদের চেয়ে নিজের দৃষ্টিকে গ্রহণযোগ্য এবং কাবিল ইতমাদ মনে করা এটা পাকা শয়তানের ঢোকা ধ্বংসের রাস্তা, এর থেকে বিলকুল তওবা করেছে যদি কারো কি খান্নাসে দূরে থাকে ফরন তওবা করেছে, আফসোসের বিষয়। আর কোন এক দেশের বিরাট বড় আলেম বুজুর্গ আল্লাহ ওয়ালা তার ঘনিষ্ঠ খলিফারা আমার কাছে দুঃখ করে গোপন কামরায় বলতেছিলেন আফসোস দেখেন আমাদের শাইখের সন্তান কিন্তু আজকে তিনি কোথায় আছেন, হ্যাঁ তিনি বয়ান করতে বসলে কয়জনে শুনে আর আমরা হযরতের খাদেমরা বয়ান করতে বসলে বিশাল পৃথিবী আমাদের সামনে বসে যায়। হ্যাঁ হযরত ওয়ালার এসা খলিফা আমার শাইখ দাওয়াত বেকাতুমি খলিফা যারা আলেম না কিন্তু হযরত ওয়ালা দাওয়াত বেকাতুমির এত উপরে এত ফেদা সে তারা দুনিয়ার যেখানে যায় তাদের সামনে বা মানুষজন ওলামারা আইসা সেখানে জমা হয়। হ্যাঁ পাকিস্তানে মাওলানা তাকি ইসমাইল সাহেব যে মসজিদ বাইতুল মুকাররমে বয়ান করতেন সেখানে আমার শাইখের খলিফা জনাব ফিরোজ মেমন সাহেব গায়রা আলেম তিনি বয়ান করেন সেখানে সে বিশাল বড় ওলামাদের জামাত তোলামাদের জামাত সেখানে গিয়ে হাজির হয়ে যায়। বল এক আল্লাহ ওয়ালার নজর যার উপরে পড়ছে সেটার কদর করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বয়স এক বর্ণনা মোতাবেক মাত্র 12 বছর ছিল যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে যান, মাত্র 12 বছর কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর যার উপরে পড়ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন তিনি হয়েছেন রাইসুল মুফাসসিরিন। আল্লাহ ওয়ালা নিজের স্নেহ দিয়া মায়া দিয়া মহব্বত দিয়া এক একটা মানুষকে তৈরি করেন এবং পালেন আর দুনিয়াওয়ালারা দুনিয়া দাড়ির চক্করে যাদেরকে পায় শয়তান এবং খান্না যাদের গর্দানে সওয়ার হয় তারা নিজের মতলব আর রং দিয়া সেটাকে যাচাই করে। আমার আমার উস্তাদ মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আমি যখন বরিশাল মাহমুদিয়া হুজুরের কাছে প্রথম আসছিলাম হ্যাঁ না দাড়ি মুচকি ছিল না আমার হুজুর আমি অন্য কামরা থাকতাম হুজুর সেখান থেকে আইনে নিজের কামরা আমাকে স্থান দিয়েছেন এবং নিজে খাওয়া স্নেহ প্যার দিয়ে আমাকে পালতে থাকছেন জায়গায় জায়গায় বলতেন এটা আমার বাচ্চা, হুজুর বলতেন আমার বাচ্চা। এমনকি এমন অবস্থা হয়েছে সমগ্র বাংলাদেশে অসংখ্য ওলামা তোলাবা অসংখ্য লোকেরা জানতো যে আমি হুজুরের ছেলে, আমি একবারের জন্য কোথাও বলি নাই যে আমি হুজুরের ছেলে কিন্তু মানুষ মনে করতো আমি হুজুরের ছেলে এবং আমি জানতাম না। এর একবার ময়মনসিংহে মুফতি ওবায়দুল্লাহ সাহেবের সামনে ওনার মহল্লাতে নমহলে এই ঘটনা হয়েছে এক বাসায় যে এক মৌলানা সাহেব বয়স্ক তিনি লালবাগের পুরানা ফারেক মৌলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ ছাত্র তিনি বললেন যে আপনার আব্বা জানেন কি খবর, আলহামদুলিল্লাহ ভালো আছে। যে আপনার আব্বার যে ভীষণ মারাত্মক টিবি হয়েছিল, টিবি রোগ হয়েছিল, মরণাপন্ন অবস্থা, পরে কি হয়েছে এখন কি, সেটা তো নাই। এখন আমি কি বলি, আমার বাবার তো টিবি হয়েছিল, এটা তো মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহর ঘটনা, একদম মানে দুনিয়ার থেকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, ফের আল্লাহ তাকে সুস্থ করছেন। তো আমি বললাম যে আপনি তো যা বলতেছেন, তো তিনি তো আমার রুহানি পিতা, তিনি আমার রুহানি পিতা, হযরত মাওলানা সালাউদ্দিন সাহেবের কথা বলতেছেন না? বলে হ্যাঁ। তো আপনার আব্বা না? তা বললাম যে তিনি আমার রুহানি পিতা, আমি আব্বা না এটা অস্বীকার করি কেমনি, হ্যাঁ তিনি আমার রুহানি আব্বা, আমার উস্তাদ, আমার মোহসেন, আমার মুরব্বি, আমার সব কিছু, তিনি আমার রুহানি পিতা। আপনি এইসব করেন, এটা কোন দরকার আছে? এমন অবস্থা। পরে আমি হতবাক, আমি কি বলবো, আমি আব্বা অস্বীকার করতে চাই না, আর আমার আব্বা আরেকজন এটা ঢাকাই বা কিভাবে ঠিক হবে? পরে মুফতি উবাদুল্লাহ সাহেব তখন এটা সমাধান করলেন, বললেন যে না 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 না, আপনি ঠিকই বলতেছেন, আসলে ব্যাপার হলো এই যে মাওলানা সালাউদ্দিন সাহেব ওনাকে এতটা তাওয়াজ্জু দিয়েছেন, দিতে দিতে, ওনার ভাষা ভঙ্গি আলাদা, উনি বলেন যে তাওয়াজ্জু দিতে 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 এমনকি ওনার চেহারার আকৃতির গঠনটাকে বদলাইয়া নিজের মতো বানাই ফেলছেন। আসলে হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহর নাম এইরকমই, নাক এরকমই লম্বা ছিল এবং ওনার চেহারার গঠন এরকম লম্বা ছিল, হ্যাঁ না? উনি এটাকে এইভাবে বললেন যে এই জন্য আপনি, এক তো তার ঘনিষ্ঠ সম্পর্ক আবার চেহারার আকৃতিতে এইরকম মিলে, সেজন্য আপনি যেটা বলতেছেন আপনি ঠিকই বলতেছেন, এতে কোনো সন্দেহ নেই যে উনি ওনারই সন্তান, কিন্তু ব্যাপার হল যে উনি জন্ম হয়েছেন ভোলা আর একটা মানুষের উপর, ওইটাও আবার ঠিক আছে। আল্লাহ তাআলা শুকর দে, আবার উস্তাদের পুরা বাড়ি ঘরে আমি যখন যাইতাম সে শুক্রবেলা হুজুরের বাড়িতে, পুরা বাড়ির লোকজন খুশিতে ভাগ ভাগ হয়ে যেত, হুজুরের ভগ্নিপতি, হুজুরের বড় ভাই, আমি গেলে মানে আমাকে নিয়ে এক একজন বসে থাকতেন। হুজুরের বড় ভাই মহারাজ শামসুল ফরিদ খাস দোস্ত ছিলেন, ঘনিষ্ঠ দোস্ত, হযরত মাওলানা নজির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাকে দেখলে কি যে করবেন, আমাকে সামনে নিয়ে বসে থাকতেন, কত নসিহতের কথা, কত ভালো, কি আপনি কেমন আছেন, আপনি আপনি বলতেন আপনি কেমন আছেন, আপনার আব্বা আম্মা ভালো আছেন, শরীর কেমন আপনি, মাশাআল্লাহ, কি যে মনে হয় কত কিছু বলতে চান। বৃদ্ধ মানুষ বলতেন না, কম কথা বলতেন, ভীষণ স্নেহ করতেন হুজুরের ভগ্নপতি, আমাকে দেখলে ভীষণ স্নেহ করতেন পুরো বাড়ির আত্মীয় স্বজনের সবাই, এবং হুজুরের ছেলে মেয়েরা সবাই আমাকে মনে করতেন যে আমি তাদের ফ্যামিলির এক অবিচ্ছেদ্য ব্যক্তি, এরকম আজ পর্যন্ত তারা এমনটা মনে করে। হুজুরের যে কোনো আত্মীয় বাড়িতে গেলে এখন পর্যন্ত তারা আমাকে ভীষণ সমাদর করে, হুজুরের জামাইরা মনে করে আমি তাদের ফ্যামিলির লোক, এরকম। তো এটা কি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে? তারা মহব্বত করছে এই কারণে যে আমি, সে উস্তাদ আমাকে স্নেহ করেন, মহব্বত করেন, হ্যাঁ আমার উস্তাদের সন্তানরা যেখানে যেখানে আছেন, আজকে আমি গেলে আমার সাথীরা দেখে যে আমার উস্তাদের ছেলেরা আমার জন্য কি পরিমাণ মহব্বত করে। বরিশাল মাহমুদিয়া যখন আমি যাই, কি মনে হয় যে আমার ঘর বাড়িতে এসে উঠছি, আমার ফ্যামিলির লোকজন গেছে, একবার আমার ছেলে মেয়েরা, আমার ঘরের লোকজনরা গেছে, সে মানে তাদের দাওয়াত দিতে দিতে মানে কোনো শেষ নাই। পরে তারা অনেকে গুসা হইতেছিল যে আমরা কেন ভাগ পেলাম না, এইরকম। আল্লাহ পাকের মেহের বেড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, এটা কিসমত, এটা সৌভাগ্য, এটা আল্লাহ পাকের করম, আল্লাহ পাকের মেহরবানি, যারা নিজের উস্তাদকে, নিজের মা বাপকে, নিজের মা বাপের প্রিয়জনদেরকে এইভাবে মহব্বত করতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাবার মৃত্যুর পরে বাবা যাদেরকে আদর করতেন, মহব্বত করতেন, তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলাও সন্তানদের একটা দায়িত্ব এবং কর্তব্য, কথা বুঝলেন? হ্যাঁ, এইসব বিষয়ে খেয়াল রাখার চাই। অনেকে এইসব ব্যাপারে বেউস হয়ে যায়, এটা এটা ঠিক হয়েছে না, এটা ঠিক হয়েছে, ঠিক হয়েছে না, না ঠিক হয়েছে, তোমার সে আকুল জ্ঞান কোথায়, তোমার সে বিবেক বুদ্ধি কোথায়? নিজের বিবেকের উপর আল্লাহ পাক রহমতের দরখাস্ত করো, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের রাস্তার বুঝ দান করে, গোমরাহি থেকে এবং বরবাদি থেকে হেফাজত করে। বস দোস্ত, এটা ইয়াদ রাখো যে আর ইলমে ওহি যার সিনাতে মজুদ, ইলমে নবুয়ত যার সিনাতে মজুদ, এবং এই সঙ্গে সে আল্লাহ ওয়ালাদের সিনা থেকে নূরে নবুয়ত অর্জন করছে, আল্লাহ ওয়ালারা তার উপর এতেমাদ রাখে, আস্থা রাখে, তাকে আদরের নজরে দেখে, এটা আলামত, এটা দলিল এই লোক গ্রহণযোগ্য উম্মতের জন্য। এসা লোকদের সঙ্গেই থেকে উম্মত হেদায়েতের রাস্তায় চলবে, আর এইরকম লোকদের থেকে যারা এড়াবে তারা ক্ষতিগ্রস্ত হবে, বিপদগ্রস্ত হবে, গুমরাহির শিকার হবে, কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে এই পথে চলার তৌফিক দান, আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে হেদায়েত নসীব করুন। খুব ইয়াদ রাখো এই মজমুনি, খাস ভাবে ক্যাসেট কি হেফাজত করো, এবং এটা অসংখ্য লাখ ক্যাসেট বানা সারা দুনিয়াতে প্রচার করো ইনশাআল্লাহ। যারা যারা এটাকে চায় যে এটাকে ক্যাসেট থেকে ক্যাসেট বানায় সারা পৃথিবীতে প্রচার করবে, লাখ কোটি বানায় প্রচার করতে থাকো ইনশাআল্লাহ, বরং আরো হাজারো জবানে আল্লাহ করে এটা তর্জমা হয়ে প্রচার হতে থাকো ইনশাআল্লাহ। যা কিছু শুনতেছো এটা আমার মোর্শেদের দোয়ার বরকত, আমার নিজের কোনো কামাল না, আমার নিজের কোনো কৃতিত্ব না, আমি খামন বসে থাকি, ভাবতে থাকি যে কি হবে, কিন্তু মালিকের মেহরবানি হয়তো ফের দেখি আল্লাহ পাক বড় মেহরবানি করেছেন আমার মুর্শিদের দোয়া করতে। ভুল মানুষের হইতে পারে, কিন্তু ভুলের উপর কায়েম থাকা শয়তানের চরিত্র, আর ভুল থেকে তওবা করা আদমের চরিত্র, এটাও ইয়াদ রাখো।
Allah'a emanet olun.